বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 অক্টোবর, 22 আশ্বিন এবং ফার্সি 15 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে নারী শিক্ষার বিষয়ে তালেবানের নমনীয় অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশ সরকার আবারও সাজানো নির্বাচন করতে চায় বলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, জাতিসংঘ বৈঠকে ইরানের অভিযোগ। লেবাননের সামরিক বাহিনী ও প্রতিরোধ আন্দোলনকে অব্যাহতভাবে সমর্থন দেবে ইরান, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠিত হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিধ্বনি করলেন আইনমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য সম্পাদক সব্যসাচী, রাহুল সিনহা বললেন পাপ বিদায় হয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আভান্সি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য গত কয়েক দশক ধরে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে আমেরিকা এবং ইসরায়েল বাধা সৃষ্টি করে চলেছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বৈঠকে এসব কথা বলেছেন ইরানের স্থায়ী প্রতিনিধি। পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য সংক্রান্ত বক্তব্যের মধ্য দিয়ে মাজিদ তাখতের আভান্সি মূলত ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের দিকে ইঙ্গিত করেছেন। ইসরায়েল তার গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মাধ্যমে কয়েকশো বোমা তৈরি করেছে বলে ধারণা করা হয়, তবে ইসরায়েল কখনো এই বোমার কথা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। গতকালের বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের কাছে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেগুলোকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো রকমের পূর্ব শর্ত ছাড়াই ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি সহ সমস্ত আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হতে বাধ্য করতে হবে। আমেরিকার অস্ত্রভাণ্ডারে মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2017 সালের পর এই প্রথম আমেরিকা এই তথ্য প্রকাশ করল। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরমাণু অস্ত্রের সংখ্যা 3,750। বিবৃতিতে বলা হয়েছে, 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত পরমাণু অস্ত্রের এই সংখ্যা ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয়। 2018 সালের মার্চ মাসে শেষবারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করে বলেছিল, 2017 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকার হাতে 3,822টি পরমাণু অস্ত্র মজুদ ছিল। ডোনাল্ড ট্রাম্পের আমলে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করা হয় এবং দেশটির পরমাণু অস্ত্র আধুনিকায়ন করা হয়েছিল। আমেরিকা এবং রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ। এরপর রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র রয়েছে, তবে তারা তা কখনো স্বীকার বা প্রত্যাখ্যান করে না। 1945 সাল থেকে এ পর্যন্ত আমেরিকা 70,000-এর বেশি পরমাণু ওয়ারহেড তৈরি করেছে, যা সমস্ত পরমাণু অস্ত্রধারী দেশের মোট পরমাণু অস্ত্রের সংখ্যার চেয়ে বেশি। পরমাণু অস্ত্র তৈরির জন্য এ পর্যন্ত মার্কিন সরকার $9.61 trillion খরচ করেছে। এছাড়া আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মানব ইতিহাসে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশের উপর হামলা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবাননের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্কের প্রশংসা করে বলেছেন, লেবাননের জনগণ সামরিক বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধাদেরকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তেহরান। তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের পাশে তেহরান শক্তিশালীভাবে দাঁড়াবে এবং লেবাননের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি অব্যাহতভাবে সমর্থন দেবে। ইরানের সম্প্রচার সংস্থা IRIB-কে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি আজ রাশিয়া থেকে লেবানন সফরে বৈরুতে পৌঁছান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে যখন লেবাননের একদল ব্যবসায়ী তেল আমদানি করেছেন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তার প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফর করলেন। IRIB-কে তিনি আরও বলেন, লেবানন যদি অনুরোধ জানায় তাহলে ইরানের কাছে আরও সুবিধাজনক প্রস্তাবনা রয়েছে। তিনি বলেছেন, তেলের বাইরে আরও বিভিন্ন খাতে লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করেছে বিশ্বব্যাংক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংক্রান্ত বিশ্বব্যাংকের এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করেছে বিশ্বব্যাংক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংক্রান্ত বিশ্বব্যাংকের এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক ওয়েবিনারে এই গবেষণা ফলাফল তুলে ধরে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও বাড়ছে। বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বাতাসে আর্দ্রতা কমে আসার পাশাপাশি তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে রাজধানী ঢাকার ডেঙ্গু প্রকোপ আরও বাড়তে পারে। জনস্বাস্থ্যের উপরে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যা সামনে আরও বাড়তে পারে। 1976 সাল থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, আর তার ফলে ধীরে ধীরে লোপ পাচ্ছে ঋতুভেদের আবহাওয়ার বৈচিত্র্য। প্রতিবছর গ্রীষ্মের সময়টা একটু একটু করে বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে গরম, ফলে যে সময়টায় শীত থাকার কথা তখনও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকছে। আবহাওয়া পরিবর্তনের চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গড় বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দীর্ঘায়িত হয়েছে বর্ষাকাল। অথচ যে সময়টায় সবচেয়ে বেশি বৃষ্টি হতো আগে, সেই জুন আগস্ট মৌসুমে গড় বৃষ্টিপাত কমে যাচ্ছে, ফলে ওই সময় যেসব রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেগুলো আরও বেশি সময় ধরে ছড়ানোর মতো উপযুক্ত তাপমাত্রা ও বৃষ্টির পরিবেশ পাচ্ছে। এর প্রভাব পড়েছে ডেঙ্গুতেও। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। আজ রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে, আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আইনমন্ত্রী বলেন, আমি এমন কথা বলছি না যে ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে তা করব না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ বিধানসভায় তৃণমূলের মহাসচিব এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূলের মহাসচিব এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। এ সময় সেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ববি উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন,
দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়তো আমার সঙ্গে কিছু কিছু সময় হয়েছিল, যার থেকে আবির্ভূত হয়ে অন্য দলে গেছিলাম এবং আজকে মমতাদি আমাকে আবার গ্রহণ করলেন, পার্থদা ববিদা আমাকে গ্রহণ করলেন, আবার আজকে নতুনভাবে পথ চলা শুরু হলো,
বলছিলেন সব্যসাচী দত্ত। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, বন থেকে পশু পাখি ধরে আনলে তা পোষ মানে না।
আমি মনে করি পাপ যত বিদায় হয় ততই ভালো, কারণ এইটাই বিজেপির সমস্ত লোক চাচ্ছিল যে যাচ্ছে না কেন। আমরা অনেক আগেই আশা করেছিলাম গুরু মুকুল যখন চলে গেছে তখনই চলে যাবে এটাই ভেবেছিলাম, তো যাচ্ছে না কেন এটাই আমি মনে করি আমাদের অস্বস্তি বাড়াচ্ছিল, তো আজকে চলে যাওয়ার পরে এখন হাফ ছেড়ে বাঁচলাম,
বলছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। 2019 সালে বিধাননগরের সাবেক মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তার মতবিরোধ চলছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আজ ভোররাতে সংঘটিত ভূমিকম্পে অন্তত 20 জন নিহত ও 300 জন আহত হয়েছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসির এই তথ্য জানিয়েছেন। রাত 3টার দিকে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এ সময় লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে 102 কিলোমিটার পূর্বে এবং মাটির 20 কিলোমিটার গভীরে। বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের ডেপুটি কমিশনার সোহেল আনোয়ার জানান, 100-এর বেশি মাটির ঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের বেশ কিছু সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সোহেল আনোয়ার বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীরা কাজ করছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চিউ কিওচেং বলেছেন, গত 4 দশকের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে। তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের উপর দিয়ে চীনের সামরিক বাহিনীর বহু সংখ্যক জঙ্গি বিমান ও বোমারু বিমান উড়ে যাওয়ার কয়েকদিন পর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন। গত শুক্রবার পরপর চার দিন চীনের প্রায় 150টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করে। এই ঘটনাকে তাইওয়ান চীনের পক্ষ থেকে অব্যাহত হয়রানি বলে উল্লেখ করেছে। গত মঙ্গলবার সর্বশেষ তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমান প্রবেশ করে। চীনের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রসঙ্গে তাইওয়ানের সংসদে একজন আইন প্রণেতার এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী চিউ কিও বলেন, পরিস্থিতি খুবই মারাত্মক। 40 বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে এবং তাইওয়ান প্রণালীতে সংঘাতের ঝুঁকিও রয়েছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে চীন। বেইজিং সবসময় বলে আসছে, প্রয়োজন হলে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ দাবি করছে, তারা নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করে আসছে। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আন্তরিকতাপূর্ণ আলোচনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মস্কো সফরে গিয়ে এই আলোচনা করেন। আনুষ্ঠানিক আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল জানান, ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী সদস্য পদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। ল্যাভরভ বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি ছিল তেহরানের জন্য ইতিবাচক ঘটনা। এখন ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে তেহরানের স্থায়ী সদস্যপদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইরান অস্থায়ী সদস্য হিসেবে ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে কাজ করছে, এখন স্থায়ী সদস্য পদের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে শতকরা 42% বাণিজ্য বেড়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে আমন্ত্রণ জানাচ্ছি। আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামী শালীন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামী শালীন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। নুরুল্লাহ মুনির আরও বলেছেন, তালেবান কখনোই স্কুলে মেয়েদের শিক্ষা গ্রহণের বিরোধী নয়, বরং মেয়েরা যাতে ইসলামী শিক্ষা অনুসারে সুস্থ পরিবেশে স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই তালেবান কর্মকর্তার বক্তব্য থেকে নারী শিক্ষার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে, যার অর্থ হচ্ছে দেশ পরিচালনায় কঠোর অবস্থান থেকে তারা ধীরে ধীরে সরে আসছে। কিন্তু নারী শিক্ষার ব্যাপারে তালেবানের অতীত কর্মকাণ্ড ও কঠোর দৃষ্টিভঙ্গির আলোকে বলা যায় তারা নারী শিক্ষার বিরোধী নয় বলে নুরুল্লাহ মুনির যে দাবি করেছেন তা স্রেফ লোক দেখানো প্রচার হতে পারে। এ কারণে ঠিক কবে নাগাদ মেয়েরা স্কুলে যেতে পারবে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। বাস্তবতা হচ্ছে, তালেবান কাবুলের ক্ষমতা দখলের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিল, কিন্তু হক্কানি গ্রুপ ও কোয়েটা পরিষদের মতো উদার বা মধ্যপন্থী তালেবানের সাথে অন্য তালেবানের অভ্যন্তরীণ তীব্র মতবিরোধের কারণে ধারণা করা হচ্ছে নারী শিক্ষার বিষয়ে নীতিতে পরিবর্তন আনতে তারা বাধ্য হচ্ছে। কেননা আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে বর্তমান অস্থায়ী পরিষদের উপর হক্কানি গ্রুপের ব্যাপক প্রভাব রয়েছে। এ কারণে আফগানিস্তানে অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গেলেও মাজারি শরীফে নারীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার খবর পাওয়া গিয়েছিল। এ থেকেই আফগানিস্তানের সামাজিক ব্যবধান ও নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যাপক মতপার্থক্যের প্রমাণ পাওয়া যায়। আফগানিস্তান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক মরিয়াম শাহী মনে করেন, দুই দশক আগের ও বর্তমান তালেবানের মধ্যে পার্থক্য রয়েছে। মোহাম্মদ নাইম ভার্দাক ও আব্বাস স্তেনেকজাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা দিল্লি ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তালেবানের উপর প্রভাব খাটানোর মতো যোগ্যতা তাদের রয়েছে। এ অবস্থায় তালেবান নারী শিক্ষার বিষয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে সরকার আবারও সাজানো নির্বাচন করতে চায়। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আরও একবার এরকম নির্বাচনের পায়তারা করছে যে নির্বাচনে কেবল তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে, এমন আশঙ্কার কথা জানিয়েছে বাম রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে গতকাল দলীয় কার্যালয়ে শ্রেণীপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রিম ঘোষণা গণতন্ত্র নয়। ক্ষমতাসীনদের হাবভাব দেখে বোঝা যায় 2014 ও 2018 সালের ধারাবাহিকতায় আগামীতেও তারা এরকম নির্বাচন দেবেন যে নির্বাচনে তারা ছাড়া আর কেউ জিততে পারবে না। সাইফুল হক বলেছেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই, দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও তা এখন জানে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ক্ষেত মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান রেডিও তেহরানকে বলেছেন,
গতবারও 2018 সালের নির্বাচনের আগে 6 নভেম্বর শেখ হাসিনার সাথে আমরা বামজোট সাক্ষাৎ করেছিলাম। সেখানে আমাদেরকে বলেছিল, আমার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিব। উনার প্রতি আস্থা বিশ্বাস রেখে জনগণ প্রতারিত হয়েছে, জনগণ অপমানিত হয়েছে। আবার নতুন করে 2023 সালের দিকে আবার যে নির্বাচন হতে যাচ্ছে, এখন একটা শঙ্কা যে আবারও 2014-2018 সালের মতো আবার একটা নির্বাচন হয়তো আওয়ামী লীগের এই শেখ হাসিনার সরকারের নেতৃত্বে হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক রেডিও তেহরানকে বলেছেন, স্বৈরশাসন দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে আরো বেশি স্বৈরাচারী হতে হবে শেখ হাসিনাকে।
শেখ হাসিনার 2023 সালের নির্বাচনে সে আরো সর্বাত্মক স্বৈরতান্ত্রিক হইতে চাচ্ছে, কিন্তু এর বিপরীতে বাংলাদেশের সিভিল সোসাইটি সমস্ত রাজনৈতিক দল এটাকে প্রতিরোধ করবে এবং এর বিরুদ্ধে আগামী 2 বছরের মধ্যে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠারই সম্ভাবনা বেশি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা বলে আসছেন, শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা এবং দেশের ব্যাপক উন্নয়নের কারণে আগামী নির্বাচনে তাদের দল আবারও জয়ী হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের সমাজে অনেকেই আছেন যারা নিজেদের বীরত্বের কথা মানুষের কাছে বলাবলি করে খুব মজা পায়, কিন্তু বাস্তবে তারা তেমন সাহসী নয়। এসব মানুষকে নিয়ে হিজরি সপ্তম শতাব্দীর বিখ্যাত ইরানি কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা জালালউদ্দিন রুমি তার মাসনবী গ্রন্থে একটি মজার গল্প লিখেছেন। রংধনুর আজকের আসরের প্রথমেই আমরা ওই গল্পটি শোনাব। গল্পের পর থাকবে একটি গান এবং সব শেষে থাকবে বুদ্ধি বাড়ানোর উপায় নিয়ে কিছু পরামর্শ। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তো প্রথমেই গল্পটি শোনা যাক।
প্রাচীনকালে অজ্ঞ মূর্খ বোকা লোকেরা সমাজে বাহাদুরি দেখানো ও নিজের বীরত্ব প্রকাশের জন্য নিজেদের শরীরের চামড়ার উপর নানা ধরনের চিত্র আঁকত। যারা এসব চিত্র এঁকে দিত, ফার্সি ভাষায় তাদেরকে দাল্লাক বলা হয়। দাল্লাকরা মানুষের শরীরের বিভিন্ন অংশে পশু পাখি, ফুল, সূর্য বা অন্য কিছু অঙ্কন করে দিত। তাদেরকে শরীরের যেখানে চিত্র আঁকতে বলা হতো, প্রথমে সেখানে তারা গরম পানি দিয়ে ধুয়ে নিত, তারপর সেখানে কালি দিয়ে চিত্র আঁকত, এরপর সুই দিয়ে কালি দিয়ে আঁকা ছবির উপর ফুটো বা ছিদ্র করা হতো।
ছিদ্র করা শেষ হলে বিশেষ ধরনের লতাপাতার রস দিয়ে সেখানে মালিশ করা হতো। এরপর যখন চামড়ার বেদনা চলে যেত, তখন সুই দিয়ে ছিদ্র করা জখমের উপর এমন এক পাকা কালি লাগানো হতো যা শরীরের ওই জায়গায় চিরদিনের জন্য লেগে থাকে। মূর্খ লোকেরা এভাবে চিত্র এঁকে সমাজে গর্ব করে বেড়াত। তো একবার এক কুস্তিগির এলো এক চিত্রকরের কাছে তার শরীরের সিংহের ছবি আঁকতে। কুস্তিগির যুবকটি ছিল অত্যন্ত ভীরু প্রকৃতির। সিংহের ছবি আঁকা নিয়ে তাদের মধ্যে যেসব কথাবার্তা হয় তা ছিল এরকম।
কুস্তিগির বলল, এই যে দাল্লাক ভাই, আমার শরীরে একটা চিত্র এঁকে দাও তো।
দাল্লাক, চিত্র আঁকতে চাও? বেশ ভালো কথা, তা তুমি কিসের চিত্র আঁকতে চাও?
কুস্তিগির, আমি একজন কুস্তিগির পাহলোয়ান, সিংহের মতো শক্তি আমার গায়ে, তাই সিংহের ছবি এঁকে দাও।
দাল্লাক বলল, সাব্বাস পাহলোয়ান বেটা, সাব্বাস, তোমার শরীরের সিংহের ছবি মানাবে ভালো। তা শরীরের কোন জায়গায় সিংহের ছবি আঁকাতে চাও তুমি?
কুস্তিগির বলল, আমার ডান হাতের পেশিতে আঁকতে চাই।
দাল্লাক বলল, ঠিক আছে, তুমি বাহু খুলে এখানে এসে বসো, আমি এক্ষুনি সিংহের ছবি আঁকা শুরু করছি।
কুস্তিগির পাহলোয়ান যুবকটি বাহু খুলে বসার পর চিত্রকর তার কাজ শুরু করল। প্রথমে পাহলোয়ানের বাহু গরম পানি দিয়ে ধুয়ে নরম করল, এরপর কালি দিয়ে সিংহের ছবি এঁকে আসল কাজে হাত দিল। দাল্লাক যেই মাত্র তার সুই পাহলোয়ানের বাহুতে প্রথম ফুটোটি করল, তখন সে চিৎকার দিয়ে বলে উঠল। কুস্তিগির বলল, ওরে বাবা রে, মারে গেলাম রে, মরে গেলাম রে, আমার হাত একেবারে অবশ হয়ে গেল রে, ওই বেটা দাল্লাক, কি করছিস তুই?
দাল্লাক বলল, রাগ করো কেন, তোমার কথা মতোই তো কাজ করছি, তুমি কি আমাকে সিংহ আঁকতে বলো নাই?
কুস্তিগির বলল, তা তো বলেছি, কিন্তু ব্যথা লাগছে তো। এই ঠিক আছে ঠিক আছে, বলো কোথা থেকে চিত্র আঁকা শুরু করেছিস বল।
দাল্লাক বলল, সিংহের লেজ থেকে শুরু করেছি, লেজের ঠিক শেষ মাথাতেই সুই বসিয়েছি।
কুস্তিগির বলল, বেশ হয়েছে, এখন লেজ বাদ দিয়ে মাথা বা শরীরের অন্য কোথাও থেকে শুরু করো, আমার সিংহ লেজ ছাড়াই হবে, লোকজন কিছু বললে বলবো এটা লেজ কাটা সিংহ।
দাল্লাক বলল, ঠিক আছে ঠিক আছে, আমার কি বাপু, তোমার ইচ্ছে না থাকলে লে ছাড়াই আঁকবো। এবার ডাল্লাক সিংহের লেজ ছেড়ে মাথা থেকে শুরু করল। সে যক্ষুনি সিংহের কেশর ও ঘাড় বরাবর সুঁই ঢুকালো, অমনি পালোয়ানের গলা ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল।
কুস্তিগির বলল, বাবা গো মা গো, ব্যথায় একেবারে মরে গেলাম রে, ওই বেটা ডাল্লাক করছিস কি শুনি তুই?
ডাল্লাক বলল, আরে বাপু এমন করছো কেন, সিংহের ছবিই তো আঁকছি, একটু ধৈর্য ধরো, কতক্ষণের ব্যাপার?
কুস্তিগির বলল, আমাকে ধৈর্য ধরার কথা না বলে এবার বল সিংহের কোন অংশ আঁকছিস তুই?
ডাল্লাক বলল, ঘাড়ের ঠিক উপরে কেশর আঁকছি।
কুস্তিগির বলল, আরে বাপু সিংহের গর্দান আর কেশর কখন থেকে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, আমার সিংহের কেশর আঁকার দরকার নেই, ওসব বাদ দে, শরীরটা এঁকে দিলেই তো যথেষ্ট।
ডাল্লাক বলল, ঠিক আছে, তুমি যখন সহ্য করতেই পারছো না, কেশর না হয় বাদ দিলাম। এরপর ডাল্লাক ভাবতে লাগলো কি করা যায়, লেজ থেকেও হলো না, মাথার দিক থেকেও হলো না, তাই সে পা থেকে শুরু করার সিদ্ধান্ত নিল। এরপর সিংহের পায়ের নকশার উপর সুই খাড়া করিয়ে বসিয়ে দিতেই পালোয়ান বলল,
মা গো বলে ফরিয়াদ শুরু করে দিল। ব্যথায় তার সারা শরীর যেন কাঁপছে, তীব্র ব্যথায় কোকিয়ে উঠে জিজ্ঞেস করল, আমার কোন জায়গায় সুই ঢুকিয়েছিস তুই?
ডাল্লাক বলল, এটা সিংহের পায়ের থাবা।
কুস্তিগির বলল, আরে বাবা তুই তো আজব চিত্রকর, এত সব খুঁটিনাটি বিষয়ে ওস্তাদি দেখাচ্ছিস কেন, সিংহের পায়ের থাবা আর নখ তো কারো চোখেই পড়ে না, আমি কি তোকে আবার শরীরে চীনের চিত্রশালা বানাতে বলেছি, শুধু সিংহের একটা সুরুদ হলেই চলে, এই শোন আমার সিংহের থাবা টাবার দরকার নেই, এমন কিছু কর যাতে ব্যথা কম হয় আর আমি তাড়াতাড়ি বিদায় হতে পারি।
এরপর চিত্রকর কালি দিয়ে আকাশ সিংহের ছবিটি ভালো করে খেয়াল করল, তার নজর গেল সিংহের পেটের উপর, নজর পড়া মাত্রই সে সুঁয়ের মাথা খাড়া করে পালোয়ানের চামড়াই বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে কান ফাটা চিৎকার দিয়ে সে বলে উঠল,
আরে বাপু আমাকে তুই মেরে ফেলবি নাকি, করছিস কি, এটা আবার কোন জায়গা?
ডাল্লাক বলল, এটাই তো সিংহের আসল জায়গা, মানে পেট, এটা ছাড়া সিংহ হবেই না।
কুস্তিগির বলল, হবে না বললেই হলো, এমন কিছু কর যাতে সিংহও হয় আবার পেট যেন না থাকে।
এবার চিত্রকর হতভম্ব হয়ে গেল, মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চিন্তা করল, তারপর সুইটি ঢিল মেরে ফেলে দিয়ে বলল, না এটা ডাল্লাক, জনা পালোয়ান আমি এ যাবৎ কমপক্ষে 1000 লোকের গায়ে চিত্র এঁকেছি, আর 100 লোকের শরীরে শুধু সিংহের ছবি এঁকেছি, কিন্তু লেজ ঘাড় থাবা কেশর আর পেট ছাড়া কোনো সিংহই হতে দেখিনি, তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আর শোনো সুইয়ের মাথার আঘাত সহ্য করার ক্ষমতা যখন তোমার নেই তখন তোমার বাহু খালি থাকাই ভালো, এখান থেকে এক্ষুনি তুমি বিদায় হও, আর আর কখনো পালোয়ানগিরির গল্প করতে এসো না, বুঝলে?
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন?
আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এ ঠিকানায় bangla@parstoday.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পড়া মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করেও অনেক সময় ব্যর্থ হও, পড়া মনে রাখার জন্য অনুশীলনের পাশাপাশি আল্লাহর সাহায্যও চাইতে হবে, যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমরা সূরা তোহার 114 নম্বর আয়াতের অংশবিশেষ অর্থাৎ রাব্বি জিদনি ইলমা পড়ে থাকি।
এর অর্থ হচ্ছে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও।
বন্ধুরা, রাব্বি জিদনি এলমা আয়াতটি দিয়ে চমৎকার একটি গান লিখেছেন ঢাকার সারেগামা একাডেমির পরিচালক মাহফুজ বিল্লাহ শাহী। এবার গানটি শোনা যাক।
শিশুশিল্পী আরশি, সারা, সেমন্তী, তামান্না, নৌশিন, মিম, চাঁদনি, সাফা, তাইফা, তাসনিম, মৌলি, আনহা ও তোহার কণ্ঠে গানটি শুনলে। বন্ধুরা, আসরের এবারে আমরা বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি বাড়ানোর উপায় সম্পর্কে কিছু টিপস জানিয়ে দেব।
গবেষণায় দেখা যায়, জীবনে মানুষ তার মস্তিষ্কের সামর্থ্যের খুব সামান্যই ব্যবহার করে থাকে। সেই হিসেবে মস্তিষ্কের বড় একটি অংশই অব্যবহৃত থেকে যায়। ধারণা করা হচ্ছে, মাংসপেশির মতোই মস্তিষ্কেরও যত বেশি চর্চা ও ব্যবহার করা হবে, ততই এটি কর্মক্ষম হয়ে উঠবে, তীক্ষ্ণ বা ক্ষুরধার হয়ে উঠবে।
প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টার ঘুম মস্তিষ্ককে কর্মদক্ষ করে তোলে।
মস্তিষ্ককে সতেজ ও কর্মদক্ষ করে তোলার জন্য খাদ্যতালিকায় মাছ রাখা যেতে পারে। পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে।
শরীর চর্চা করলে দেহের পেশির সাথে সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়। ব্যায়াম করলে মস্তিষ্কের সিনাপসের সংখ্যা বাড়ে। এর ফলে মগজে নতুন নতুন কোষ তৈরি হয়। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামের অভ্যাস করে তুলতে হবে।
বই পড়ার অভ্যাস মস্তিষ্কের প্রখরতা বাড়ায়, তাই যখনই সময় পাবে তখনই বই পড়বে।
সবুজ প্রকৃতি চোখের জন্য ভালো। প্রকৃতির যত কাছাকাছি যাবে তত বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে, এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব আয়োজন শেষ হয়ে গেল, এবার বিদায় নেওয়ার পালা।
তো তোমরা ভালো সুস্থ থেকো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, 7 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ। প্রথম আলো। সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে মানব জমিন। ওসি প্রদীপের জামিন নামঞ্জুর। ইত্তেফাক। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.4%। বিশ্বব্যাংক। যুগান্তর। খালি কলসির মতোই জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে, তথ্যমন্ত্রী। কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। নেশায় বুঁদ দেশের কৈশোর। দুদশকে মাদক মামলার অভিযোগ দায়ের বৃদ্ধি 298%। আনন্দবাজার পত্রিকা। লখিমপুর কাণ্ডে ছায়া হরিয়ানায়। বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় গুরুতর আহত কৃষক। সংবাদ প্রতিদিন। দল বদলুদের গুরুত্ব। দল ছাড়ার চিন্তায় টিএমসির প্রাক্তন রাজ্য সভাপতি সহ কয়েকজন আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 2 বছর আব্বুকে দেখছি বিচারের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে। বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পোস্ট দিয়েছেন এবং দৈনিক মানব জমিন পত্রিকা তা তুলে ধরেছে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হোসেন ফাহাদকে 2019 সালের 7 অক্টোবর গভীর রাতে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বার্ষিকী আজ এবং এই উপলক্ষে আবরারের ছোট ভাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তার বাবা তার বড় ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। আবরার হোসেন ফাহাদের যখন মৃত্যুর ঘটনা ঘটে তখন বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী লোকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল এবং তোলপাড় হয়েছিল। সেই তোলপাড়ের কারণে সরকারের পক্ষ থেকে নানা রকমের আশ্বাস দেওয়া হয়েছিল, সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছিল, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে এমন ঘোষণা দিয়েছিল। এখন 2 বছর পরে এসে সেই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, আবরারের বাবা যদি বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান, তাহলে সেটি আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য লজ্জা, আমাদের জন্য কলঙ্ক। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবরার হোসেন ফাহাদের হত্যাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা দরকার। একটি বিষয় মনে রাখতে হবে, যে আবরার হোসেন ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলের সমর্থন পুষ্ট ছাত্র সংগঠন। সেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠবে সেটি হচ্ছে যে স্বজনপ্রীতি, দলপ্রীতি। এই দলপ্রীতি স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে সরকারকে এই বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে, বিচার কাজে সহযোগিতা করতে হবে। তা না হলে সরকারের জন্য সেটি হবে বড় দুর্নামের ব্যাপার এবং সমাজের জন্য হবে সেটি বড় দুর্ভাগ্যের বিষয়।
পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে এ কথা বলেছে ইরান। আপনার পর্যবেক্ষণ কি?
জি, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতির আবানচি যে অভিযোগ করেছেন বা যে বক্তব্য দিয়েছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অভিযোগ বা এই প্রশ্ন কিন্তু ইরান বহুদিন ধরে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমস্ত সংস্থায় তুলে আসছে। অভিযোগটি হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে এবং এই ব্যাপারে আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে, যদিও ইসরায়েল পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি। সেই ইসরায়েল যখন অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তখন অন্ধভাবে সমর্থন পাচ্ছে আমেরিকার পক্ষ থেকে, ব্রিটেনের পক্ষ থেকে, পাশ্চাত্যের অনেক দেশই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। পরমাণু অস্ত্র রাখার কথাটি ইসরায়েল যদিও কখনো স্বীকার করে না এবং অস্বীকারও করে না, তবে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে একথা পরিষ্কার যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। ইসরায়েলের কাছে যতক্ষণ পর্যন্ত পরমাণু অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে নিরাপদ এবং স্থিতিশীল অঞ্চল হিসেবে গঠন করা যাবে না। ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, তার কৌশলগত এবং রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে, সেক্ষেত্রে ইরানের এই বক্তব্য আমলে নিয়ে আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং আমেরিকার পক্ষ থেকে অন্ধত্ব দূর করে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এবং মধ্যপ্রাচ্যকে তথা সারা বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গঠনের প্রচেষ্টা চালানো দরকার।
তো জনাব শহীদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নিহত কৃষকদের স্বজনদের সঙ্গে দেখা করলেন রাহুল, প্রিয়াঙ্কা। এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে লেখা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপায় নিহত চার কৃষকের মধ্যে দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। নানা নাটকীয়তার পর গতকাল নিহত দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করেন। অভিযুক্ত ব্যক্তি প্রসঙ্গে রাহুল বলেন, বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়, তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে না, আমরা এখানে এসেছি চাপ তৈরি করতে, এই পরিবারগুলোর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে। এদিকে লাখিমপুর কাণ্ডের ছায়া হরিয়ানায় বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় গুরুতর আহত কৃষক, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। গোটা দেশ তোলপাড়। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুকে ঘিরে এবার লখিমপুর কাণ্ডের ছায়া হরিয়ানার আম্বালায়। একে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায়। একজন কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত বিজেপি সাংসদের নাম নায়েব সাইনি। নেশায় বুঁদ দেশের কৈশোর। দুদশকে মাদক মামলার অভিযোগ দায়ের বৃদ্ধি 298%। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে মুম্বাইয়ের প্রমোদতরিতে মাদক ব্যবহারের অভিযোগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাস শেট মার্চেন্ট, মুনমুন ধমেচারা। প্রমোদতরি থেকে উদ্ধার হয়েছে 21 গ্রাম চরস, 13 গ্রাম কোকেন, 22টি MDMA বড়ি। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে মাদকের চোরা স্রোতে কতটা গা ভাসিয়েছে দেশের কৈশোর। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে গত দুদশকের মাদক মামলায় অভিযোগ দায়েরের পরিমাণ বেড়েছে 298%, যা চোখ কপালে তোলার পক্ষে যথেষ্ট। এই বিপুল বৃদ্ধি ইঙ্গিত করছে দেশে মাদকের রমরমা ঠিক কতটা বেড়েছে। 2020 সালে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডির একটি প্রশ্নের জবাবে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রতনলাল কাটারিয়া লোকসভায় জানান দেশে সেই মুহূর্তে 1,44,00,000 অনূর্ধ্ব 18 কিশোর কিশোরী কোনো না কোনো মাদক কিংবা মদের নেশায় আসক্ত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। বিশ্বে টানা দ্বিতীয়বারের মতো খাদ্যের দাম বেড়েছে, ফলে গত 10 বছরের মধ্যে বিশ্বে খাদ্যের দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রোম ভিত্তিক বিশ্ব খাদ্য কৃষি সংস্থা ফাও আজ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থাটির ধারণা, 2021 সালে বিশ্বে গম, জব ও বার্লির মতো খাদ্য পণ্যের উৎপাদনে রেকর্ড সৃষ্টি হবে, তারপরও এসব ভোগ্য পণ্যের দাম বাড়বে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, জাতিসংঘ বৈঠকে ইরানের অভিযোগ। লেবাননের সামরিক বাহিনী ও প্রতিরোধ আন্দোলনকে অব্যাহতভাবে সমর্থন দেবে ইরান, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সার্চ কমিটির মাধ্যমে ইসি বা নির্বাচন কমিশন গঠিত হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিধ্বনি করলেন আইনমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য সম্পাদক সব্যসাচী। রাহুল সিনহা বললেন, পাপ বিদায় হয়েছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান, রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53-273। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।